الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
عمرو بن العاص প্রথম দিকে ইসলামের দুশ্মনদের নেতা ছিলেন, পরবর্তী পর্যায়ে মুসলমান হন, বহুত বড় সাহাবী হন, মিশর বিজয় করেন, মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনে আস। প্রথম দিকে ইসলামের দুশ্মনদের নেতা ছিলেন, মক্কার কুরাইশদের সর্দারদের একজন ছিলেন। মক্কার কুরাইশরা আবিসিনিয়ার মুসলমানদেরকে ওখান থেকে আশ্চর্যচ্যুত করার জন্য এই আমর ইবনে আসকে পাঠায়, তার সঙ্গে আরেকজন কুরাইশকে পাঠায়। এরা বহু হাদিয়া তোফা নিয়ে নাজ্জাশীর দরবারে পেশ করে, তার বিশপদের খুব হাদিয়া তোফা দেয় এবং তাদের কাছে এই বিদ্রোহীদেরকে মক্কায় ফেরত পাঠানোর আবদার করে। কিন্তু নাজ্জাশী যেহেতু অত্যন্ত ন্যায় বিচারক মানুষ ছিলেন, তিনি বললেন, তোমাদের কথা আমি তাদেরকে তোমাদের কাছে দিব না, মুসলমানদেরকে ডাকেন, তোমাদের পক্ষে কে কথা বলবে। জাফর বিন আবু তালেব নির্বাচিত হন, তিনি সর্দার ছিলেন। এরপরে নাজ্জাশী তাকে জিজ্ঞাসা করেন, তোমরা যে ইসলাম ধর্মের কথা বলো তার সম্বন্ধে আমার কিছু শোনাও। এই সময় জাফর রাদিয়াল্লাহু আনহু যে বক্তৃতা দেন নাজ্জাশীর দরবারে, ইসলামের ইতিহাসে সেটি অতি বিখ্যাত একটি ঘটনা। পাশ্চাত্য ঐতিহাসিকরা, ওরিয়েন্টালিস্ট, তারা ইসলামের নামে অনেক বদনাম রটায়, কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তৃতা তাদের কাছে বিরাট ভাবে সমাদৃত। তারা বলেন, রসুলের এই চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব জীবনে দুটি লড়াই করেছেন, একটি মুখের লড়াই, একটি তলোয়ারের লড়াই। মুখের লড়াই বাদশাহ নাজ্জাশী তেমনি তিনি ইসলামের সৌন্দর্যকে তিনি যেভাবে বর্ণনা করেছেন অপূর্ব বক্তৃতায়, আমরা ছিলাম একটি অধঃপতিত সম্প্রদায়, আমাদের মধ্যে আমাদের শ্রেষ্ঠতম সম্প্রদায় কুরাইশদের ভিতরে অত্যন্ত অর্ভুত চরিত্রের একজন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দাবি করলেন, তিনি এইভাবে আমাদেরকে ভালো কাজের আহ্বান করলেন, আল্লাহর সন্তুষ্টির পথে কাজ করার আহ্বান করলেন। এই যে বক্তৃতা, এটা অদ্ভুত বক্তৃতা। নাজ্জাশী শুনে আমর ইবনে আসকে বললেন, তোমরা মক্কায় চলে যাও, এরা যে কথা বলছে সেগুলো আমাদের অন্তরকে বিদ্ধ করেছে। আগের দিনের নবীরা এইভাবেই দাওয়াত দিতেন, ঈসা যে দাওয়াত দিয়েছেন আর মুসা যে দাওয়াত দিয়েছেন, তোমাদের নবী মোহাম্মদের দাওয়াত সেটাই। তার অপূর্ব বক্তৃতায় জয় হয়ে গেল মুসলমানদের। আমর ইবনে আসকে লজ্জিত হয়ে ফিরতে হলো, কিন্তু তিনি দমলেন না। পরের দিন আবার অন্য একটা অভিযোগ নিয়ে বাদশার কাছে গেলেন, আমরা তো বলেছিলাম আমাদের দেশের ঝগড়াতে একটা গোত্র, তিনি তো আপনাদের ধর্মকে বিকৃত করেছেন, ঈসার সম্পর্কে এই কথা বলেন, মরিয়ামের সম্বন্ধে এই কথা বলেন। তখন দ্বিতীয়বার আবার বাদশাহ জাফর ইবনে আবু তালেবকে ডেকে পাঠান, জাফর ইবনে আবু তালেব আবার তার সামনে যান এবং তার সামনে আবার কোরআন মজিদ তেলাওয়াত করে বক্তৃতা তুলে ধরেন। ঈসা আলাইহিসসালামের অবস্থান কোরআন মজিদের বর্ণনা পুরো তুলে ধরেন। তিনি শ্রেষ্ঠতম নবীদের একজন, তার মা অতি সতী মারিয়াম, উম্মু সিদ্দিকা, তার মা ছিলেন অতি সতী সাথী, তিনি ছিলেন আল্লাহর দাস। কোরআন শরীফে আয়াত আছে, ইন্নি আব্দুল্লাহ, ঈসা আলাইহিসসালামের বিখ্যাত উক্তি, এগুলো তিনি পড়ে কোরআন মজিদ পড়ে তুলে ধরেন। নাজ্জাশী কাঁদতে থাকে এবং দ্বিতীয় দিনও মুসলমানরা জয়ী হয়। আমর ইবনে আস লজ্জায় মাথা নিচু করে মক্কায় ফিরে আসতে বাধ্য হয়। অদ্ভুত ঘটনা, এটা হয়েছে নবুয়তের পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে। এরপরে নবুয়তের অষ্টম বছর, নবম বছর, দশম বছর, এগারোতম বছর, বারোতম বছর, তেরোতম বছর মক্কায় থাকলেন মানুষেরা, দেখা যায় এদের মধ্যে কেউ কেউ চলে এসছেন। যেমন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে এই উম্মে সালামা বিধবা হলে রসুলের সঙ্গে তার বিয়ে হয়। এবং এই আবিসিনিয়ার অবস্থা সম্পর্কে বর্ণনা বেশিরভাগই মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় পাওয়া যায়। রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসেন, পরে তারা হিজরত করেন রসুলের সঙ্গে, কিন্তু জাফর বিন আবু তালেবকে রসুল ডাকেন নাই। হিজরত হয়ে গেল, আবু তালেবের ছেলে জাফরকে ওখানে রাখলেন। মক্কা শরীফ থেকে হিজরত করার পর বদরের যুদ্ধ হলো, জাফর বিন আবু তালেবকে ডাকলেন না। ওদের যুদ্ধ হলো, জাফর বিন আবু তালেবকে ডাকলেন না। খন্দকের যুদ্ধ হলো, জাফর বিন আবু তালেবকে ডাকলেন না। ওই হিজরতকারী প্রথম গ্রুপকে নিয়ে তিনি জাফর বিন আবু তালেব এবং তার সঙ্গীরা আবিসিনিয়ায় থাকলেন। সপ্তমীর শেষ বা অষ্টমীর দিকে খাইবারের লড়াইয়ে জেতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবিসিনিয়া থেকে আনলেন এবং জাফরকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি বলতে পারবো না কোন খুশি আমার কাছে বেশি, জাফরকে ফিরে পাওয়ার খুশি না খাইবারের লড়াই বিজয়ী হওয়ার খুশি। অদ্ভুত কথা, তার এই চাচাত ভাইকে তিনি কত মহব্বত করতেন। এর কিছুদিন পরেই মুতা অভিযান এলো। মুতা অভিযানে জায়েদ বিন জাহারে রাদিয়াল্লাহু আনহু আমির বানানো হলো। রসুল বললেন, যদি জায়েদ শহীদ হয় তো আমির হবে জাফর বিন আবু তালেব। এই জাফর বিন আবু তালেবের নাম হল। জীবনে একটাই লড়াই করেছেন তিনি, মুতার লড়াই। অষ্টম হিজরতের বছর পর্যন্ত তো আবিসিনিয়াই থেকেছেন। এই লড়াইয়ে গেলেন, প্রথম আমির শহীদ হলেন, দ্বিতীয় আমির জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এখানে রসুল একটি বিখ্যাত মজুদার কথা হাদিসে বর্ণিত আছে, প্রায় 400-500 মাইল দূরে উত্তরে জর্ডানের সীমান্তে মুতার লড়াই হচ্ছে। লড়াইয়ের সময় রসুল্লাহ মসজিদে নবীতে বসে সাহাবীদের কাছে বলছেন, যেন তিনি ভিড় দেখছেন, আজকালকার ভিডিও ক্যামেরার মতন ঘটনা ঘটছে এই মুহূর্তে তিনি দেখছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, এই যে আমার জায়েদ শহীদ হয়ে গেল, জায়েদের পর এই যে জাফর নিশান নিল, জাফর লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। এই ঘটনা তিনি যখন ঘটনা ঘটছে সুদূর মুতার ময়দানে জর্ডানের সীমান্তের কাছে মদিনায় বসে সাহাবীদের বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত মুজিজা। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা, ওই দুইজন মক্কার মানুষ। 3 নম্বরে আমির আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের অতি প্রিয় সাহাবী, হিজরতের আগে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন। তিনি কবি ছিলেন, তার কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবৃত্তি করতেন। আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নম্বরে আমি শহীদ হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব বহুত বড় সাহাবী ছিলেন, তার জীবনী আমরা শুনলাম। হিসাব করলে দেখা যায় 95 বর্ষে তাকে রসুল পাঠিয়েছেন, 5ম থেকে 13তম মক্কায় অবস্থান 8 বছর, হিজরতের পরে আরো 8 বছর 16 বছর, 16 ইয়ার্স। জাফর বিন আবু তালেব সুদীর্ঘ 16 বছর রসুলের হুকুমে আবিসিনিয়া কাটিয়েছেন, তার সঙ্গীরাও আমাদের জন্য বিরাট চিন্তার খোরাক। ইসলাম কাকে বলে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যে আদেশ করেছেন তিনি সে আদেশ পালন করেছেন। আমাদের জন্য কর্তব্য এটাই, যেখানে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের যে হুকুম সেটাকে মানা। এক একজন এক এক অবস্থানে এক এক কাজে দায়িত্বে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কোরআন মজিদের বিখ্যাত আয়াত, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেন তা তোমরা করো, যেগুলো নিষেধ করেন সেখান থেকে দূরে সরে থাকো। জাফর রাদিয়াল্লাহু তাআলার জীবন আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কিভাবে নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সকল ঘটনা থেকে আমাদেরকে উত্তম নসিহত গ্রহণ করার সৌভাগ্য দেন। তাদের জীবনী আমাদের সামনে যত থাকবে তাদের প্রতি মহব্বত আমাদের বাড়বে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়বে। এই ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার সৌভাগ্য দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জরুরি কথা, আমাদের অবস্থান আছে মাত্র 2 দিন, কালকে শুক্রবার, পরশু শনিবার, রবিবার সকালে আমরা ইনশাআল্লাহ জেদ্দা রওনা হব। দাওয়াত খাওয়া খাই খুব হচ্ছে, আল্লাহ তাআলা যারা দাওয়াত দিচ্ছেন তাদেরই কাজকে কবুল করেন। দাওয়াতের কথা আমি এলান করেছিলাম, এখন আমার লজ্জা লাগে। আমি বলেছিলাম যে বাংলাদেশের কবিতা, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সেটার অনুকরণে আমি মক্কাশে বলেছিলাম, এখন পকেটে পয়সা আছে যার, হাজিদের খাওয়ানোর তার উত্তম সময়। হাজিদেরকে খাওয়ানো আমি আমার জানা মতে হাদিসের কোন জায়গায় পেয়েছি। আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেব, মুফতি আজিজুর রহমান সাহেব আমার ভুল ধরবেন, আমি তো আলেম না, শুনে শুনে কথা বলি। হাজিদের খাওয়ানো একটা মস্ত বড় সওয়াবের কাজ। নেকিওয়ালা হজের একটা বড় আলামত বলা হয়েছে মানুষকে খাওয়ানো। কাজে আমি অন্যায় করি নাই, আমার পেট ভরার জন্য দেওয়াতে ব্যবস্থা করি নাই, খাঁটি কথাই বলেছি। হাজিদের খাওয়ানোর অভ্যাস থেকে মানুষকে খাওয়ানোর অভ্যাস আমাদের হোক। মানুষকে খাওয়ানোর কথা রসুল সালামের বিখ্যাত হাদিস, মদিনায় আসার পরে তার বিখ্যাত ওয়াজ সেখানে পাওয়া যায়, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়াতিমু ত্বাম, মানুষকে খাওয়াও। আমরা সচরাচর হাজিদের খাওয়াই, সচ্ছল মানুষদের খাওয়াই, আসল খানা তো খাওয়াতে হবে গরিবদের। এটাও কোরআন মিল আছে, ওয়াতিমুনা ত্বাম আলা হুব্বি মিসকিন ওয়া ইয়াতীম ওয়া আসীরা, সূরাতুদ দাহরের বিখ্যাত আয়াত। তারা আল্লাহর মহব্বতে, খানার মহব্বত থাকা সত্ত্বেও এতিমদের, মিসকিনদের, বন্দীদের খাওয়ায়। কাজেই দেশে যে কেবল হাজিদের খাওয়ানো হবে না, গরিবদের খাওয়ানোর চিন্তা করা উচিত। এটা কোরআন মজিদের পাতায় পাতায় আছে। সূরা বালাদ একটি সূরা আছে, আমপারায় অর্ধহার সামান্য দূরে, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে অনেক পয়সা খরচ করেছি। ধনীদের পয়সা খরচের হিসেব আমরা প্রায় শুনে থাকি, জানেন আমার মেয়ের বিয়েতে কত খরচ করেছি, মাত্র 27 লাখ টাকা, এর মধ্যে ডেকোরেশনে কত গেছে জিজ্ঞেস করে দেখেন, কত রকমের খরচ। আল্লাহ তাআলা এই কথা বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে অনেক পয়সা খরচ করেছে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি চিন্তা করে না তাকে কেউ দেখছে? অপূর্ব ভঙ্গি সুদা বালাদের মধ্যে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে না কেউ তাকে দেখছে? আলম না জিয়ারাহু আই নাই, তাকে দুটো চোখ আমি দিই নাই, লিসান ওয়া শাফাতাইন, ঠোঁট দিই নাই, দুটো ঠোঁট দিই নাই, জিভ দিই নাই, আলাক তাহমাল আকাবা, সে গিরি সংকটের পথে এলো না। অমাদা কামাল হাক আকাবা, আপনাকে কে বলে দেবে গিরি সংকটের পথ কি? অদ্ভুত কথা, আল্লাহ তাআলা গিরি সংকট, পার্বত্য পর্বত সংকুল পথের কথা বলছেন। কোন পথকে? বাক্কু রাকাবা, এক নম্বর দাসকে মুক্তি দেওয়া। আও এ তো আমন ফি আমন জি মাসকাবা, খোদার দিনে দরিদ্রকে অন্ন দেওয়া, এই কথাটা বলা আমার উদ্দেশ্য। খোদার দিনে দরিদ্রকে অন্ন দেওয়া, হয়তো আমন ফি আমন জি মাসকাবা, ইয়াতীমান যা মাকরাবা, নিকটবর্তী আত্মীয়দের খানা দেওয়া। আও মিসকিন যা মাতরাবা, ঢুলু লেগে আছে গায়ে, এই মিসকিনদের খাদ্য দেওয়া। আমাদের দেশে যত দাওয়াত সব গরিবদেরই বাদ দিয়ে হয়, এমনকি 30-40 যেগুলোর কোনো শরীয়তে দলিল নাই, এগুলোর খাবার দেওয়ার সময় দেখা যায় বড় বড় রানগুলো বড় লোকদের পাতে যায়, গরিবের জোটে না। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা এগুলো বলেছেন। এই জন্য এখন হাজিদের খাইয়ে দেশে যে গরিবদের খাওয়ানোর মানসিকতা আল্লাহ আমাদের দান করে, এটা বহুত বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আওয়াজ মদিনায়, আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও, ওয়াতিম ত্বাম, মানুষকে খাওয়াও, অকুমু বিল্লাইল, রাতের বেলায় ওঠো, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমিয়ে আছে তখন উঠে আল্লাহকে ডাকো। তিনটি প্রধান কাজের কথা এসছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি সমাজ নসিব করেন, সহি আমলের সৌভাগ্য দেন। আর এটার জন্যে আসল পথ যে কথা মুফতি হাবিবুর রহমান সাহেব বলেছেন, কোন মা সদকি, খাঁটি হক্কানি ওলামায়ে কেরামের সংসর্গ ছাড়া আমাদের দ্বারা দিনের সঠিক আমল সম্ভব নয়। নিজে নিজে কিতাব পড়লাম, বোখারি শরীফের তরজমা পড়লাম, খুব ধারণা করলাম আমি খুব বড় পরেজগার হয়ে গেছি, ধোকা, হাজার হাজার জায়গা পাওয়া যাবে এখানে আমাদের মতো ইংরেজি শিক্ষিতরা নিজে নিজে আমল করতে যে ভুল করি। এই জন্য কোন মাস সদিকিনে যে আয়াত পড়েছে হাবিব, এটা আমাদের হাফেজ রহমতুল্লাহ বারবার পড়তেন, আবরক সাহেব রহমতুল্লাহ বারবার পড়তেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া কেমন করে হবে, কোন মাস দেখে আল্লাহর খাঁটি বান্দাদের সঙ্গে থাকো, একলা একলা মাতবুরি করতে যে আমরা কেবলই ধোকায় পড়ব, খাঁটি আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে থাকা, রসুলের হাদিস গুলোর মধ্যে এই দিকে ইশারা পাওয়া যায়। তিনি আর নবীর আসার খবর বলেন নাই, কেমন পর্যন্ত নবী আসবে না, নবীদের কাজ করবেন কারা, খাঁটি আল্লাহওয়ালা আলেমরা। এই জন্য দেশে যে আলেমদের সঙ্গে থাকার চেষ্টা করি, আমাদের ইংরেজি শিক্ষিত মানুষ আমরা যারা, আমি তার দলে, আমাদের মধ্যে অহমিকা অনেক বেশি, আমরা যা বুঝি জানি, আমাদের অভিজ্ঞতা সমাজের শ্রেষ্ঠতম স্থানে, এইসব মৌলবীরা কি জানে, মৌলবীরা কি জানে, এই অহংকার আমাদেরকে শেষ করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে রক্ষা করেন। কোরআন মজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি ইশারা, খাঁটি আল্লাহওয়ালা দিনের আলেমদের সঙ্গে থাকো, তাহলে তোমার তাকওয়া হবে, তাহলে তুমি সঠিক পথ পাবে। আল্লাহ আমাদের এই সৌভাগ্য দেন। আরেকটা কথা, ওই দিন আমরা জিয়ারতে গেছিলাম জিনের উপত্যকায়, পাইনি কিছু আফসোস ছাড়া, আল্লাহ তাআলা হেফাজত করুক। কিন্তু আমাদের সফরকারী যারা ছিলেন আমাদের বাসে, তারা কি সবাই নিজের ভাড়া দিয়েছেন, অপ্রিয় কথা হলে আমি বলতে পারতো। দুই নম্বর বাসে আমরা যে আটজন বা নয়জন ছিলাম, যাদের টাকা দেওয়ার হয় নাই, টাকা পনেরো রিয়াল করে আমাদের হাসি সাথে দিয়ে দেবেন, উনি অত্যন্ত লাজুক মানুষ, সেই জন্য তার পক্ষে আমি কথা বলতে বাধ্য হলাম। আমাদের লেনদেন সাফ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সঠিক আমলের সৌভাগ্য দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ربنا تقبل منا انك انت السميع العليم، ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا، ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقه لنا به، واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على عدوك. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين. والله আমাদের কাছে আমাদের দেশে কত মানুষ দোয়ার জন্য বলেছেন, তাদের সকলের সকল নেক মকসুদ পূরণ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পৌঁছাতে বলেছেন, আমরা সালাম পৌঁছেছি, আপনি তাদের সালাম পৌঁছে দেন, তাদেরকে সম্পর্কিত সিদ্ধান্ত করেন, আপনারা বিশাল সময়ের অনুষ্ঠান অনুকরণের সৌভাগ্য আমাদের নসিব করেন। মদিনার অবস্থানের মাত্র দুই তিন দিন আছে, এ সময় অত্যন্ত আদবের সঙ্গে যত্নের সঙ্গে থাকার সৌভাগ্য দেন, কোনা থেকে বাঁচার সৌভাগ্য দেন, নেকির দিকে অগ্রসর করে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم